রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ বিশেষ করে মোবাল্লিগে দাওয়াত ইসলামী, নাতখা ইসলামী বাইক অংশগ্রহণ করেন, আমরা হামদে বারী তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্রবণ করে থাকি। আজকেও একটি বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, আর আপনাদেরকেও সঙ্গে রাখবো ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানে আপনাদের দেওয়া কল SMS আমরা চালানোর চেষ্টা করব, SMS পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি নি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, দুরূদ শরীফের তো এমনিতেই ফজিলত আর ফজিলত রয়েছে। এখনই একটা হাদিসে কারিম আমরা শ্রবণ করলাম, তোমার দিনেও দুরূদ শরীফের তো বেসুমার ফজিলত রয়েছে। কোন হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানের মধ্য থেকে যেই হাদিসে কারিমা শ্রবণ করলাম, যে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে জুমার দিনে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো জুমার দিন আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ 80 বার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো নিয়ত করিনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন শেখার জন্য, নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। দর্শক শ্রোতা, শুরুতে আমরা হামদে বারী তাআলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ আমাদের যে আজকের বিষয় নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা নাতখা ইসলাম ভাই থেকে হামদে বারী তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বারী তাআলা এবং নাত শরীফ পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত করে আল্লাহ তাআলা জিকির করার সৌভাগ্য অর্জন করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ,
দর্শক শ্রোতা, আজকের বিষয়টা এমন একটি বিষয় যে বিষয়ের সাথে মানুষের ইমানের সম্পর্ক, আজকের বিষয়ের সাথে বলা হয়েছে যার লজ্জা নেই তার ইমান নেই। এখানে এই কথাটা আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেই। যেমন কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলো, আর এটা খুবই সহজ হয়ে গেছে এখন মানুষের জন্য, যে কোনো জায়গাতে এটা দেখা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব কোন ব্যক্তি করবে? যার লজ্জা নেই সেই এই কাজ করবে। আচ্ছা, মুখ দিয়ে গালি দেওয়া, খারাপ ভাষায় গালি দেওয়া, এই কাজটা কে করবে? যার লজ্জা নেই। এরপরে বড়দের সাথে খারাপ আচরণ করবে কে? যার লজ্জা নেই। এই রকমের কাজ যেগুলো আছে, যাদের লজ্জা আছে, বলা হয়েছে অনেক সময় দেখবেন মানুষ এভাবে বলে, এর কি চোখে লজ্জা নেই? আসলেই যদি লজ্জা থাকে ওই সকল ব্যক্তিরা এরকমের কাজ করতে পারে না, যে কাজ মানুষের সামনে করাটা খুবই লজ্জাজনক, গোপনে হোক বা মানুষের সামনে হোক, লজ্জাজনক ওই সকল কাজ ব্যক্তিরা করতে পারে না। এই জন্যই বলা হয়েছে যে লজ্জা হয়েছে ইমানের অংশ, যার লজ্জা নেই তো তার ইমান নেই। তো আমরা চেষ্টা করি এই সকল কাজ করা থেকে বাঁচার জন্য, যেগুলো করলে মানুষ বলে যে এর কি চোখে লজ্জা নেই। ইনশাআল্লাহ আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথেই আছেন, আমরা শুনবো আজকের বিষয় সম্পর্কে, মাদানী ফুল আমরা শ্রবণ করব লজ্জা সম্পর্কে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আজকের বিষয় যে নির্লজ্জতা, শুরুতেই ইনশাআল্লাহ তাআলা জহির ভাইয়ের কাছে যাব, যেহেতু উপস্থিত আছেন আজকের আমাদের অনুষ্ঠানে মেহমান হিসাবে। জহির ভাইয়ের কাছ থেকে নির্লজ্জতার মাদানী ফুল আমরা শুরুতেই শ্রবণ করি।
আসলে আমাদের আজকের রহমতপূর্ণ প্রভাতে
জি
আমাদের সকলের জন্য রহমত নিয়ে বিষয়টি এসেছে
আলহামদুলিল্লাহ,
যে লজ্জাশীলতা আসলে এটা একটা আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ এটাকে মানুষের মৌলিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন যে এটা সৃষ্টিগত, তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এটা সৃষ্টিগত না, বরং এটা ইবাদত বন্দিগি এবং প্র্যাকটিসের মাধ্যমে অর্জিত হয়।
আচ্ছা,
যেমন এটা বলা হয়েছে হায়া, হায়া থেকে লজ্জাশীল, আরবি শব্দ হায়া।
জি জি,
হায়া শব্দের অর্থ লাজুকতা, মিনিংস লজ্জাশীলতা। এর মূল হচ্ছে হায়াত অর্থাৎ জীবন,
জীবন,
হায়া থেকে হায়া। এই দৃষ্টিকোণ থেকে হায়া এর অর্থ বৃষ্টিও হতে পারে, যেহেতু বৃষ্টি প্রাণীকুলের জীবনী শক্তিকে ফিরিয়ে দেয় যেমন ভাবে, ঠিক অনুরূপ ভাবে মানুষের জীবনী শক্তিকে তার হায়া ফিরিয়ে দেয়। যার হৃদয়ে যে পরিমাণ জাগ্রত তার হায়ার পরিমাণ তত বেশি।
আল্লাহ,
মানে আমার বলা হয় না দিলটা মরে গেছে, যার দিল মরে যায় সে যেমন খুশি তেমনই করতে পারে,
তেমনই করে,
ঠিক না?
হায়াটা তার অন্তরের সাথে,
অন্তরের সাথে, মানে যার হৃদয় যত জাগ্রত, বিবেক সম্পন্ন, শক্তিশালী, তার হায়া, তার লজ্জাশীলতা তত বেশি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই লজ্জাশীলতার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে সুবহানাল্লাহ, যেটা এমন একটি গুণ যা মানুষের মধ্যে ভয়ের উদ্বেগ এবং বিভিন্ন প্রকার দোষের কাজের প্রতিবন্ধক। অর্থাৎ আমার কাছে যদি লজ্জা থাকে, এই লজ্জাটা আল্লাহ তাবারকতালার ভয় সৃষ্টি করবে।
জি,
আর যখন আমার মাঝে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে, তখন সকল প্রকার, আমরা লজ্জা বলতে কিন্তু একটা ছোট্ট পরিসরের একটা কিছুকে বুঝি, যে লজ্জা বুঝি শুধু দৃষ্টিকে নত করে রাখা, কারোর সামনে কোনো কিছু প্রকাশ না করা, এরকম। আসলে লজ্জাশীলতা এটা একটা ব্যাপক অর্থ বোধক শব্দ। এটা যখন স্রষ্টার সাথে লজ্জা করা হয়, তখন এটা এক অন্য রূপ ধারণ করে এবং মানুষের কামিয়াবির মাঝে অনন্য স্থানে পৌঁছে দেয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এজন্য বলা হয়েছে যে লজ্জাশীলতা মানুষের গুনাহের প্রতিবন্ধক। যখন সে স্রষ্টাকে লজ্জা করবে, সে যে অবস্থায় থাক, যেমন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বর্ণিত আছে যে তিনি বলেন যে আমি আবদ্ধ ঘরেও আল্লাহ তাআলাকে লজ্জা করি। সারাংশ আমি বলছি যে গোসল করার জন্য যখন প্রবেশ করতেন তখনও তিনি লজ্জা করতেন। এই যে একটা বিষয়, তার মানে আমরা এটা বুঝতে পারি যে লজ্জাশীলতা শুধুমাত্র যে মানুষের সামনেই করতে হবে তা না, এটা একটা অনন্য গুণ। হ্যাঁ, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে শরীয়ত প্রবর্তিত লজ্জাশীলতাকে ইমানের অংশ হিসেবে নির্দেশ করা হয়েছে এবং তা অর্জনের জন্য মুসলমানকে বাধ্য করে দিয়েছেন, বাধ্য লজ্জাশীলতা অর্জন করা, যেহেতু বলা হয়েছে মৌলিক গুণ। এখানে বলা হয়েছে যদি শুধু মৌলিক গুণ থাকতো তাহলে এটা স্রষ্টার পক্ষ থেকে শুরু হতো, কিন্তু এটা মৌলিক গুণও আছে কিন্তু পাশাপাশি সেটাকে অর্জন করাও অবদারিত,
অবদারিত।
আমাদের সমাজের মাঝে যে বিষয়টা দেখা যায়, কেউ যদি লজ্জাশীল হয় তাকে নিয়ে কটুক্তি করা হয়, কি বলো, এখন কি এ জামানা আছে লজ্জা করা যাবে, বলি না,
বলে বল
বলে থাকে। কিন্তু দেখুন সুবহানাল্লাহ, আমরা আমাদের মুবালিকদের কাছ থেকে আরো মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ,
ইনশাআল্লাহ,
যে লজ্জাশীলতা এমন এক চ্যাপ্টার, এমন একটি বিষয় যা মানুষকে অনেক 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 উন্নতির শিখরে পৌঁছে দেয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত প্রত্যেককে লজ্জাশীল হওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
আমিন। দর্শক শ্রোতা, শুরুতেই আমরা জহিরুল ইসলাম ভাই থেকে খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করলাম আজকের বিষয় সম্পর্কে। দর্শক, যখন আমরা নিজেকে মানুষের সামনে তো দেখাতে চাই কি আমি খুব লাজুক, কিন্তু মানুষ থেকে যখন আড়াল হয়ে যাই, একা থাকি, তখন আমার সেই লাজুকতা কোথায় চলে যায়? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে রয়েছে লাজুক তো ওই ব্যক্তি যে আল্লাহকে সবচাইতে বেশি লজ্জা করে আল্লাহর সামনে, সে যখন একা থাকে তখন এটা চিন্তা করে যে আল্লাহ তাবারক তাআলা আমাকে দেখছেন, আর কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখেছেন। তো এভাবে যখন একাকী থাকে তখনও আমাদের উচিত আমাদের লজ্জা যেন দূর হয় না যায়, আমরা যেন ইন্টারনেট মোবাইল বা টিভি এগুলোর মধ্যেও যেন একা যখন থাকে এগুলোর সামনে তখন যেন আমাদের লজ্জা থাকে, তখন যেন আমাদের লজ্জা উঠে না যায়। একবার এক মোবাল্লিকে দাওয়াত ইসলামী জহির ভাই হজের উদ্দেশ্যে গেলেন হজের মধ্যে, তো ওখানে গিয়ে দেখলেন তুর্কি থেকে কিছু লোক আসছে হজের উদ্দেশ্যে, হজ করার জন্য। তো তারা এমন কিছু কাজ করছে যেগুলো শরীয়ত অনুমতি দিচ্ছে না। তো ওই মোবাল্লিক ছিল উর্দুভাষী, সে তুর্কি ভাষা না জানার কারণে তাদেরকে বুঝাতে পারছে না। শুরুতে ওই মোবাল্লিক চেষ্টা করলেন উর্দুতে বলার জন্য, বোঝানোর জন্য যে আপনারা যে কাজগুলো করছেন এটা কিন্তু শরীয়ত অনুমতি দিচ্ছে না। সে উর্দু বলার কারণে, না বোঝার কারণে সে আবার ইংলিশে বলার চেষ্টা করলো, তুর্কির লোকেরা ইংলিশে তত বোঝার চেষ্টা করলো না, ফের আরবিতে বললো তাও তারা বুঝলো না। এরপরে মোবাল্লিকে দাওয়াত ইসলামী নিজের মোবাইল বের করলো, আর এক সপ্তাহ আছে মনে হয় ওখানে ভাষা ট্রান্সলেট হয়, তো ওখানে হ্যাঁ ওখান থেকে সে কি করলো উর্দুতে লেখা সার্চ দিল তুর্কি ভাষায়, তো ওই ভাষা কথাগুলো সব তুর্কি ভাষায় চলে আসছে। আসার পরে তুর্কিওয়ালাদেরকে দেখাইছে যে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা এখানে লেখা
আছে।
তো যখন তুর্কিওয়ালারা দেখলেন মোবাইলে ওই তুর্কি ভাষায় লেখা, তখন তারা একে অপরকে বলাবলি শুরু করলো যে ভদ্রলোক আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে আমরা হজে এসে যে কাজগুলো করছি এগুলো শরীয়ত অনুমতি দিচ্ছে না, তাই আমাদেরকে এই কাজ থেকে এখন বিরত থাকতে হবে। তো এই যে ইন্টারনেট, আমরা অনেকে যখন একা হয়ে যাই তখন এটাকে কোন রাস্তায় ব্যবহার করি, কিভাবে আমরা ব্যবহার করি, কিন্তু ওই মোবাল্লিকের উপর লাখো সালাম যিনি ইন্টারনেটকে কত ভালো পথে ব্যবহার
করে,
কত সুন্দরভাবে সে এটাকে ব্যবহার করে।
যেহেতু এই প্রসঙ্গ আসলো, আমি আরজ করতে চাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আমরা অনেকেই এই বিষয়টা কি করি যে টেলিভিশন
জি
একটা খারাপ বস্তু, সাধারণ কমন সেন্স যেটা সর্বসাধারণের দৃষ্টিকোণ আমি সেটা বলছি, টেলিভিশন মানেই খারাপ। হ্যাঁ একসময় একটা ছিল যখন ধর্মীয় অংশ এখানে পৌঁছে নাই, কিন্তু আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো যে ইন্টারনেট, ইন্টারনেট অনেকে শোনার পর এটাকে শুধুমাত্র খারাপ অর্থে নিয়ে যায়, তো আমি বলতে চাই ইন্টারনেট বলেন টেলিভিশন বলেন এটা একটা এমন একটা মাধ্যম ওয়ে, সেটা হচ্ছে টাকার মতো। সেটা কি টাকা? এটা দিয়ে আমি মসজিদ নির্মাণ করতে পারি, আবার এই টাকা ব্যবহার করে বেহায়াপনা আল্লাহ তাআলা মাফ করুক করা যেতে পারে, অর্থাৎ আমি টাকা দিয়ে কেউ মদ ক্রয় করতে পারে মাজাল্লাহ, আবার এই টাকা দিয়ে কেউ মসজিদ নির্মাণ করতে পারে। টাকা এটা একটা বস্তু, একটা জিনিস, এটার কোনো ভালো কিংবা মন্দ কোনো দিক নেই, এটা ব্যবহারের দিকের উপর এটা ভালো কিংবা মন্দর প্রয়োগ হয়।
জি,
ঠিক অনুরূপভাবে জাকির ভাই যে কথাটা বললেন যে ইন্টারনেট, আজকে আমরা এটাকে ব্যবহার করে ভালো কিছু ব্যবহার শিখতে পারি। আমি যদি হায়াওয়ালা হই, লজ্জাওয়ালা হই, প্রকাশ্য একটা দিক আছে যে প্রকাশ্য দিকের কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, এটারও প্রয়োজন প্রকাশ্য দিক, পাশাপাশি অপ্রকাশ্য দিক যেটা মানুষের সামনে আমরা করি না, তখন যাবে সেই লজ্জাটা হবে স্রষ্টার সাথে, আমার মেহবুব আমার মালিক আল্লাহ তাবারাকা তাআলার সাথে। তা আমার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে টেলিভিশন কিংবা ইন্টারনেট এটা তখনই খারাপ যখন এটার ব্যবহার খারাপ, আর এটা তখন ভালো যখন এটার ব্যবহার ভালো। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমি টেলিভিশন ক্রয় করেছি, হাজার হাজার টাকা ইনভেস্ট করেছি, প্রতি মাসে আমি খরচ দিচ্ছি, এইটা যেন আমার খারাপ কাজে ব্যবহার না হয়, এজন্য আমাকে 100% সতর্ক হতে হবে, আল্লাহ তাআলাকে লজ্জা করতে হবে। এজন্য আমি বলবো মাদানী চ্যানেলকেই শুধুমাত্র আপনারা নির্ধারিত করে নিন, তাহলে এর মাঝে আমরা লজ্জাশীল হতে পারবো
ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমরা শুনে আসছি মাদানী ফুল, আরো শুনবো, ফাঁকে কিছু দর্শকের কল এস এম এস নিবো, এরপর ইনশাআল্লাহ আসবো গোলাম মোস্তফা ভাই আলী ভাইয়ের কাছে। কল চালিয়ে দিন।
হুজুর কি আমল করলে নির্লজ্জতা দূর হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদেরকে ফোন করেছেন, নামও জানাননি আপনার, কোথা থেকে ফোন করেছেন তাও বলেননি, শুধু জানতে চেয়েছেন কি করলে নির্লজ্জতা দূর হয়। ইনশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। জি, পরবর্তী কল।
আমি চট্টগ্রাম থেকে বলতেছি, নির্লজ্জার ব্যক্তির শাস্তি কি? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি বলছেন চট্টগ্রাম থেকে, কিন্তু আপনার নামও জানাননি, ঠিক আছে ইনশাল্লাহ। নির্লজ্জা ব্যক্তির শাস্তি কি, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন যে ওনার নাম সালাম হায়দার, উনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। দ্বিতীয় ইসলামী ভাই কবির ভাই, তিনিও আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আর বিশেষ করে রাজশাহী থেকে একজন ইসলামী বোন আমাদেরকে এসএমএস করলেন, তিনি একটি নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে চেয়েছেন, কেমনে যাব সোনার মদিনায়। ফয়জুর রহমান ভাই আছেন, ইনশাল্লাহ শোনার চেষ্টা করব সময় হলে। গোলাম মোস্তফা ভাই, আজকের বিষয়ে নির্লজ্জতার কুফল।
আজকে যে বিষয়টা খুবই চমৎকার একটা বিষয়, আর এই ব্যাপারে আমরা কিছু আলোচনা শ্রবণ করলাম, হাদিস শরীফ শ্রবণ করলাম। এখন একটা খুবই চমৎকার এক যুবক, তার একটা ঘটনা ইনশাল্লাহ আমরা শ্রবণ করব। আশা করি এটার দ্বারা আমাদের জীবনও যদি আমরা বাস্তবায়ন করি, আমরা এর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের মধ্যে এই লজ্জাশীলতা বা এটা আমরা জীবনে বাস্তবায়ন করতে পারবো। তো বসরাতে এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি মিসকি নামে প্রসিদ্ধ ছিলেন।
আচ্ছা,
জি। আর ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি সর্বদা সুগন্ধি যুক্ত এবং সুরভিত থাকতেন।
আচ্ছা,
এমনকি যে রাস্তা দিয়ে তিনি পথ অতিক্রম করতেন ওই রাস্তাও সুগন্ধিময় হয়ে যেত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
যখন মসজিদে প্রবেশ করতেন তখন তার সুগন্ধি ধারা লোকদের জানা হয়ে যেত যে হযরতে মিসকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাসফ নিয়ে এসেছেন।
সুবহানাল্লাহ।
কেউ আরজ করলো, হুজুর আপনার হয়তো সুগন্ধির জন্য অনেক টাকা পয়সা খরচ হয়। তো তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি কখনো সুগন্ধি কিনে লাগাইনি।
আচ্ছা
আচ্ছা,
কি আশ্চর্য ব্যাপার, মানে সুগন্ধিময়। কিন্তু ওনাকে যখন প্রশ্ন করে ওনার বললেন যে আমি কখনো সুগন্ধি কিনে লাগাইনি।
সুবহানাল্লাহ।
তাহলে সুগন্ধি হলো কিভাবে?
আচ্ছা,
এইটা একটা জানার বিষয়।
হ্যাঁ আচ্ছা।
তো তিনি বললেন যে আমার ঘটনা খুবই আশ্চর্য ধরনের।
আচ্ছা,
আমি বাগদাদ শরীফে এক সম্ভ্রান্ত ঘরের মধ্যে জন্মগ্রহণ করি। যেভাবে সম্পদশালীরা নিজের সন্তানদেরকে শিক্ষা দেয়, ঠিক সেইভাবে আমাকেও শিক্ষা দেওয়া হয়। আমি খুব সুন্দর এবং লজ্জাশীল ছিলাম। তো কেউ আমার পিতাকে বলল তাকে বাজারে বসান যেন সে লোকদের সাথে মিলেমিশে যায় এবং তার লজ্জা কিছুটা কমে যায়। তো এমনকি আমাকে এক কাপড় ব্যবসায়ীর দোকানে বসানো হয়। একদিন এক বুড়ি কিছু দামি কাপড় বের করলো।
আচ্ছা,
অতপর কাপড় ব্যবসায়ীকে বলল আমার সাথে কাউকে পাঠিয়ে দিন যেন যে কাপড়গুলো পছন্দ হয় সেগুলো নেওয়ার পর মূল্য এবং বাকি কাপড় দিয়ে দিতে পারে। আচ্ছা, তো কাপড় বিক্রেতা আমাকে তার সাথে পাঠিয়ে দিল। বুড়ি আমাকে এক বিরাট শানদার মহলের মধ্যে নিয়ে যায়। তো আর একটি সজ্জিত রুমে পাঠিয়ে দেয়। কি দেখলাম, কি আশ্চর্য বিষয়! এক অলংকার ধারা সজ্জিত সুন্দর পোশাক পরিহিত এক যুবতী মহিলা আসনের উপর বিছানো অঙ্কিত কার্পেটের উপর বসা ছিল।
আচ্ছা,
আসন এবং বিছানাগুলো সবকিছু সোনালী রঙে অঙ্কিত ছিল।
আচ্ছা,
আর এমন মনোরম দৃশ্য যে এরকম আমি কখনো দেখিনি। তো আমাকে দেখতেই ওই মহিলার উপর শয়তান চড়ে বসলো।
আহা,
সে একদম আমার দিকে ঝাঁপিয়ে পড়ল আর জড়িয়ে ধরে তার সাথে ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করল। আমি ভীত হয়ে বললাম, আল্লাহ তাআলাকে ভয় করো। দেখেন, সে গুনাহের, তাকে বলা হচ্ছে গুনাহ করার জন্য, কিন্তু সে ব্যক্তি তার মধ্যে আল্লাহ তাআলার কেমন ব্যবহার, সে আল্লাহকে কেমন লজ্জা করে। সে বলল যে তুমি আল্লাহকে ভয় করো। আর আমরা বর্তমানে আমরা তো গুনাহের ইচ্ছা, আমরা গুনাহের দিকে নিজে ইচ্ছাকৃত ভাবে যাই, আর তাকে গুনাহের জন্য জোর করা হচ্ছে, এরপরে সে বললো আমি আল্লাহকে ভয় করি। সে বলল যে আল্লাহ তাআলাকে ভয় করো, কিন্তু তার উপর শয়তান পুরোপুরি ভাবে তাদান্য বিস্তার করছিল। যখন আমি তার জোরাজুরি দেখলাম তখন গুনাহ থেকে বাঁচার একটি পন্থা ভেবে বের করলাম।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ।
আর তাকে বললাম আমাকে ইস্তেনজাখানায় যেতে হবে। আর সে আওয়াজ দিল, তখন চারদিক থেকে দাসীরা চলে আসলো। সে বলল, আমার মনিবকে বাথরুমে নিয়ে যাও। আমি যখন সেখানে গেলাম তখন পালাবার কোনো রাস্তা খুঁজে পেলাম না।
আচ্ছা,
আমার উদ্দেশ্য ছিল ইস্তেনখানায় যা গুনাহ থেকে বাঁচার জন্য, যে আমি কোনো একটা পথ বের করে এই গুনাহ থেকে বেঁচে যাই।
জি জি।
অতঃপর একটি রাস্তা দেখলাম, আর তা হলো ইস্তেনখানার যে ময়লা আবর্জনা তা দ্বারা আমার মুখ হাত ইত্যাদিতে মেখে নেওয়া এবং খুব বেশি চোখ বের করা, তাদেরকে ভয় দেখানো, তারা যেন ভয় পেয়ে পালিয়ে যায়। তো আমি চোখ বড় বড় করলাম, দাসীদের দিকে দেখলাম এবং পাগলের মতো চিৎকার করতে লাগলাম এবং তাদের দিকে আমি দ্রুত চলতে লাগলাম। তখন সে ভয় পেয়ে পালিয়ে গেল এবং সে পাগল পাগল বলে চিৎকার করতে লাগলো। সকল দাসীরা একত্রিত হলো আর তারা সবাই মিলে একটি চটের মধ্যে মোড়াল করে উঠিয়ে একটি বাগানের মধ্যে তাকে ফেলে দিল।
আচ্ছা।
তো আমি যখন নিশ্চিত হলাম যে সবাই চলে গিয়েছে, তখন উঠে নিজের কাপড় এবং শরীরকে ধৌত করে নিলাম এবং নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কাউকে এই কথা বলিনি।
আচ্ছা।
তো ওই রাতে আমি স্বপ্নে দেখলাম যে কেউ যেন আমাকে বলছে যে হযরতে সাইয়েদুনা ইউসুফ আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম এর সাথে তোমার কি চমৎকার মিল রয়েছে।
সুবহানাল্লাহ।
আর বলল, আমি তাকে আরজ করলাম যে আপনি কে? জিব্রাইল আমাকে বললেন, তুমি কি আমাকে চিনো? আমি বললাম না। তখন তিনি বললেন, আমি জিব্রাইল আমিন আলাইহিস সালাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপর তিনি আমার মুখ ও শরীরের উপর নিজের হাত মোবারক বুলিয়ে দেন।
সুবহানাল্লাহ।
তখন থেকে আমার শরীর থেকে মস্কের উৎকৃষ্ট ধরনের সুগন্ধি বের হতে লাগলো।
সুবহানাল্লাহ।
আর এটাই হযরতে সাইয়েদুনা জিব্রাইল আমিন আলাইহিস সালামের হাত মোবারকের সুগন্ধি।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, খুবই সুন্দর এক লজ্জাশীল যুবকের ঘটনা আমরা শ্রবণ করলাম আজকের অনুষ্ঠানে। এখান থেকে আমাদের জীবনের শিক্ষার অনেক বিষয় রয়েছে। আজ আমাদেরকে মানুষ গুনাহের দাওয়াত দিতে হয় না, আমরাই চলে যাই গুনাহের কাছে, কিন্তু ওই যুবককে দাওয়াত দেওয়ার পরেও, জোর করার পরেও সে গুনাহ থেকে বাঁচার অনেক চেষ্টা করার পরে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছেন। আমরা তো গুনাহের কাছে ইচ্ছা করে যাই, নিজে যাই, তো তওবা করা উচিত। ইসলামী ভাই একজনে কল দিয়েছিলেন যে নির্লজ্জতার আজাব কি রয়েছে। দেখেন, যে ব্যক্তির লজ্জা উঠে যায়, হায়া না থাকে, শরম না থাকে, লজ্জা না থাকে, ওই ব্যক্তি যে কোনো ধরনের কাজ করতে পারে, তাকে কোনো কাজেই বাধা আসে না, সে যা ইচ্ছা সে তাই করে। শুরুতেই জহির ভাই বললেন যে মানুষের লজ্জা তার অন্তরের সাথে সম্পর্ক রাখে, তার অন্তর যত দুর্বল থাকবে তার লজ্জা তত কম থাকবে। যখন কোনো ব্যক্তির লজ্জাই থাকে না, নির্লজ্জা হয়ে যায়, তখন সে যে কোনো ধরনের কাজ করতে পারে। সে অনেক সময় মা বাবার উপরে হাত তুলতে পারে, অনেক সময় এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে, অনেক সময় সে হারাম কাজ করে, অনেক সময় নাজায়েজ কাজ করে। এই কাজগুলো করতে করতে ওই ব্যক্তি এক সময় কি হয়, ইন্তেকাল করে। আর এই যে খারাপ কাজ করে করে সে মারা গেল, হতে পারে এর পরিণতি তার জন্য জাহান্নাম হতে পারে।
এই জাকির ভাই ব্যাপার আসছে লজ্জার যে বিধানটা,
জি,
আমরা প্রশ্ন করেছি এই বিধানটা, এটা শেখ তরিকাত আমিরুল সুন্নাত,
জি,
দামাত বরকাতুহুমুল আলিয়া এর বিশ্ববিখ্যাত রেসালা, লজ্জাশীল যুবক এর ১১ পৃষ্ঠায় লিখেছেন আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া, লজ্জা কখনো ফরজ, লজ্জা করা কখনো
ফরজ,
ফরজ কখনো ওয়াজিব হয়ে থাকে। যেমন হারাম ও নাজায়েজ কাজ থেকে লজ্জা করা, মদ পান, জিনা, মিথ্যা, গীবত, চুগুলখুরি, ইন্টারনেটে বেহায়াপনা, এই যে এই সকল পিতামাতার অবাধ্যতা, এই সকল যে আমি লজ্জা না করে মাযাল্লা নাউযুবিল্লাহ ওই কাজে লিপ্ত হওয়া হচ্ছে হারাম, গুনাহ করে নেওয়া, যেহেতু এটা অল্টারনেট হচ্ছে পরিপূর্ণ নিষেধ, হারাম রয়েছে।
জি।
তো এই জায়গাতে এসে হারাম এর বিষয়টাতে যেটা আল্লাহ তাআলা অবৈধ করেছেন, এ ব্যাপারে লজ্জা করা আমাদের উপর ফরজ,
ফরজ।
আর যেটা স্তর বাই স্তর, কোনটা রয়েছে ওয়াজিব, কখনো মুস্তাহাব, যেমন মাকরুহ তানজি থেকে বেঁচে থাকতে লজ্জা, এবং কখনো মোবাহ, করা না করা, এরকম সব লজ্জা এক স্তরের
নয়,
না, স্তর বাই স্তর, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ। তা আমরা যেই কাজটা যত, আসলে
সকল কিছুর মূল প্রতিপাদ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার মাঝে,
রাইট?
মানে আমাদের যতগুলো শাখা, এটা আমরা এলমে শরীয়তের কথা বলি আর এলমে মারিফাতের কথা বলি,
রাইট,
কিংবা ইবাদত বন্দেগীর হুকুমের কথা বলি, যে অ্যাঙ্গেল থেকে আমরা এই কথাগুলোকে চয়ন করি, চিন্তা করি, মূল পয়েন্টে গিয়ে পৌঁছে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের আনুগত্য করা, যেটা তিনি নির্দেশ দিয়েছেন সেটাকে পালন করা, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকা।
আল্লাহ তাআলা সেই তৌফিকই আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, এক ইসলামী বোন আমাদেরকে এসএমএস করেছেন, গাইবান্ধা থেকে নির্লজ্জতা থেকে কিভাবে বাঁচতে পারি, কিভাবে বাঁচা যায়, দূরে কিভাবে থাকতে পারি, যেই কাজ করলে আপনার বিবেক বলে এটা এই কাজটা করা আসলে নির্লজ্জতার কাজ, এটা তো ওই কাজটাই আপনি ছেড়ে দেন, ওই কাজ ছেড়ে দেন, ওই কথা ছেড়ে দেন, ওই পথে চলা বন্ধ করে দেন। যখন আপনি নির্লজ্জতার কাজ, পথ এগুলো ছেড়ে দিবেন, যখন আপনার মধ্যে লজ্জাশীলতা চলে আসবে, আপনার হায়া চলে আসবে, তখনই আপনি বাঁচতে পারবেন। আসলে দেখুন, নির্লজ্জা ব্যক্তি কখনো মঙ্গলের মধ্যে নয়, কখনোই না। যার মধ্যে লজ্জা নেই, যার মধ্যে হায়া নেই, যার মধ্যে নির্লজ্জতা কাজ করে, ওই ব্যক্তি কখনোই মঙ্গলের মধ্যে নেই। সে দেখবেন রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সাথে কথা বলছে, তো গালি দিচ্ছে, আবার ছোট নয় বড় নয় সবার সামনে বিড়ি সিগারেট টানছে। অর্থাৎ যদি মানুষের সামনে তার এইসব কাজ করতে লজ্জা শরম না হয়, তো তার মধ্যে আল্লাহ তাআলার ভয় কিভাবে আসে?
দেখেন আমরা জাকির ভাই কেমন নির্লজ্জ হয়ে গেছে, যে বিষয়টা আমাদের সমাজের মধ্যেও লজ্জা করি না, সেটা কি? বাবা আর ছেলে বসে আছে টেলিভিশনে বেহায়াপনা দেখতে,
লজ্জা কোথায় চলে গেছে?
মানে আমরা সিগারেট পান করাকে বেয়াদব হিসেবে নেই, দেখবেন ব্যাপারটা,
জি জি,
সিগারেট পান করাটাকে আমরা বলি এই বড়কে সম্মান করলো না, বেয়াদব। আরেকজনের ছেলেকে ধমক দিলাম, সে কি কাজটা করেছে? সিগারেট পান করেছে। ইসলামী শরীয়তের হুকুম কি আমরা জানি সবাই, এটা হারাম না, নিষেধ, শারীরিক সমস্যা আছে, নিষেধ এটা, কিন্তু শরীয়তের আমি কিন্তু বিশেষ প্রয়োগ করতে পারছি না। কিন্তু যেই কাজের কারণে আমার সন্তানের চোখের লজ্জা সব চলে গেল, সে যে কোনো ধরনের বেহায়াপনা কাজ করতে পারে, ওই কাজটা আমি নিজের টাকা দিয়ে খরিদ করলাম,
জি,
ক্রয় করলাম, আবার ভাড়া দিচ্ছি, আবার নিজের সামনে বসায়া একসাথে দেখতেছি,
দেখেন না লজ্জা কোথায় চলে গেছে?
মেয়ে মা একসাথে বসে, মানে আজকে ইন্টারনেট টেলিভিশনের মধ্যে কোন সে সিরিয়াল, কোন সে নাটক, কোন সে সিনেমা আছে যা আমাকে লজ্জাশীল করে ভাই? শুধু বেহায়া বেহায়া বেহায়া। আমি এই কথাটাই বলবো যে আজকে আমাদেরকে যত ধরনের ক্রাইম হচ্ছে সমাজের মাঝে, আজকে আমার ছেলে অবাধ্য হচ্ছে, আমার মেয়ে অবাধ্য হচ্ছে, আমার অনুমতিতে আমার মেয়ে ঘর থেকে বের হচ্ছে, বের হয়ে পালিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা, যে এর অধিকাংশ প্রশিক্ষণ দাতা পিতা এবং মাতা। আপনি বলবেন এটা কিভাবে? আমাকে হয়তো বা অনেকে আমাকে বলবে এটা কিভাবে সম্ভব, আমি বলবো হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ছোট্ট সময় থেকে যে প্রশিক্ষণ দিয়েছেন, সেই শিক্ষা সে শিক্ষিত হয়েছে, তাকে নিয়ে আপনি বসেছেন, সিনেমা দেখেছেন, এখানে আপনাকে তাকে প্রশিক্ষণ দিয়েছেন, বাবা তোমাকে বড় এরকম পালাতে হবে,
সে কখনো চিন্তাও করে নাই,
হ্যাঁ, এই জিনিসটা কিন্তু কল্পনার মাঝে হারেনি। কিন্তু আমি যদি হায়া করতাম, আমি যদি লজ্জাশীল হতাম, আমি পিতা মাতাকে বলবো আপনি আগে প্রথমে লজ্জাশীল হন,
রাইট,
এই লজ্জাশীল হয়ে এই সকল বিষয়গুলোকে পরিহার করা। আর এই যেরকম যেই বিষয়গুলো করলে আমার সন্তান লজ্জাশীল হবে, ওই বিষয়গুলো আমাকে করা, আমি পরে ফসতালে দোষ দিলে কোনো ফায়দা হবে না, আমার সন্তান ওই জিনিসটাই শিখবে যা আমি আজকে শিখাচ্ছি। মাদানী চ্যানেল দর্শক বৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব যে আজকে যারা আমাকে শুনছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, আপনি আপনার সন্তানকে নিয়ে কখনো বেহায়াপনার দিকে যাবে না। দেখেন আজকে একটা বিভিন্ন প্রোগ্রামের কথা বলি যে সেখানে অনায়াসে মদপানের দৃশ্য দেখানো হয়, ঠিক না? বিভিন্ন মানে যত ধরনের ক্রাইম আছে সবগুলোকে সেখানে বলা হচ্ছে যে চলমান চিত্র দেখানো হচ্ছে। আমাকে এবার আপনি বলেন আমার সমাজের মধ্যে এই সিনেমা নাটক দিয়ে কয়টা ছেলে নামাজি হয়েছে, কয়টা ছেলে পিতামাতা খেদমতগার হয়েছে, কয়টা মেয়ে পর্দাসীন হয়েছে, বেহায়াপনা থেকে বেঁচেছে, কিন্তু হাজারো লাখো প্রমাণ আছে যে বেহায়া হয়ে গিয়েছে। আজকে মিডিয়া নিয়ে সবাই কথা বলছে, আমরা বিভিন্ন দেশের মধ্যে পর্যালোচনা দেখি সবাই, সেখানে কি হচ্ছে প্রযোজকদেরকে বলা হচ্ছে আপনারা এইসব করবেন না, যার কারণে আমাদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এরকম বিষয়গুলো। তো এটা একটা বিশাল প্রভাব, বিশাল অনেক বড় প্রভাব ভাই। আমি মাদানী দর্শক বৃন্দকে বলবো, আসলে আপনি আপনার সন্তানকে কতটুকু সময় দেন, আপনি আপনার ছেলেকে মেয়েকে কতটুকু সময় দেন? আপনি তো মিডিয়া কিনে দিয়ে দিয়েছেন, আর মিডিয়া আপনার সন্তানকে নির্লজ্জ বানাচ্ছে। আমি বলবো মিডিয়া দিয়েছেন মারহাবা, কিন্তু সেটা দেন যেটা আপনার সন্তানকে লজ্জাশীল করবে।
সুবহানাল্লাহ, তার জন্য রয়েছে মাদানী চ্যানেল।
মাদানী
শ্রোতা, সব সময় আমরা নিজের ঘরের মধ্যে মাদানী চ্যানেল চালানোর চেষ্টা করি, নিজের সন্তানকে নিজের ঘরের মানুষকে মাদানী চ্যানেল দেখার উৎসাহ আমরা দেওয়ার চেষ্টা করি। ফয়জুর রহমান ভাই অনেক সময় বসে আছে, আর দর্শকও বসে আছে ফয়জুর রহমান ভাই থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার জন্য। ফয়জ ভাই থেকে নাচ শুনবো, এরপর ইনশাআল্লাহ আলী ভাইয়ের কাছে আসবো। জি ফয়জুর রহমান ভাই।
সাল্লি আলা رسولنا صل على محمد پریوم دینا دورے جاؤ کے ملکو رے پریوم دینا دورے جاؤ کے
শ্রোতা আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাতে রসুল আমাদেরকে শুনালেন। তবে চট্টগ্রাম থেকে নাইম ভাই নাতে রসুলের দুই সেকেন্ড বা তিন সেকেন্ড আগে এসএমএস করলেন যে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে নাটটি শুনিয়ে দেন। যখন ফয়জুর রহমান ভাই এই নাটটি শোনানো শুরু করলেন নাতের মধ্যে আবার তিনি এসএমএস করলেন যে আমাকে মাদানী মদিনা হলে শুনিয়ে দেন। একটা তো শুনালাম আপনাকে, দ্বিতীয়টা যদি সুযোগ হয় ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। আলী ভাই তো শুনতে পাচ্ছেন আপনি যে আজকের বিষয় নির্লজ্জতার কুফল।
হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, গর ফিকর চিন্তা ভাবনা হচ্ছে আয়না। চিন্তা ভাবনার মাধ্যমে আমরা লজ্জা অর্জন করতে পারি। কিভাবে? মানুষ যখন আল্লাহ তাবারক তাআলার ইহসান গুলো স্মরণ করবে যে আল্লাহ তাবারক তাআলা আমাকে কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন।
আল্লাহ,
এই পৃথিবীতে অনেক মানুষ এমন যার চোখ নেই,
রাইট?
আমি হাজারো গুনাহ করার পরও আমার চোখ সুরক্ষিত।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাবারক তাআলা ইহসান এটা। পৃথিবীতে কত মানুষ এমন অসুস্থ, হসপিটালে গেলে দেখা যায় বিছানায় পড়ে আছে, খেতেও পারে না। আল্লাহ তাবারক তাআলা তাদের তুলনায় আমাকে কত ভালো রেখেছে,
কত ভালো রেখেছে।
আর সবচেয়ে বড় কথা, আমার ঈমানকে সুরক্ষা সুরক্ষিত রেখেছে।
আলহামদুলিল্লাহ,
যখন মানুষ আল্লাহ তাবারক তাআলার ইহসানাত গুলো স্মরণ করবে, কি কি নিয়ামত দ্বারা ধন্য করেছেন আল্লাহ তাবারক তাআলা, এবং অপর দিকে নিজের গুনাহগুলো যা সে করেছে তা স্মরণ করবে, যে একদিকে আল্লাহ তাবারক তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন বাড়াচ্ছেন, অপরদিকে আমি গুনাহ বাড়াচ্ছি। যখন গুনাহ এবং আল্লাহ তাবারক তাআলার ইহসান এই দুইটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন তার মাঝে লজ্জা চলে আসবে।
হায়, আমি কি করব, সুবহানাল্লাহ সুবহান
আল্লাহ তাবারক তাআলা নাফরমানি করে,
সুবহান।
তো লজ্জা অর্জন করার মাধ্যমে
সুবহান
ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা কল গরে ফিকর চিন্তা ভাবনা হচ্ছে এটা আয়না। চিন্তা ভাবনার মাধ্যমে আমরা লজ্জা অর্জন করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা হচ্ছে সৃষ্টির সাথে লজ্জা, আরেকটা হচ্ছে স্রষ্টার সাথে লজ্জা।
ঠিক,
এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম হচ্ছে স্রষ্টার সাথে লজ্জা।
সুবহানাল্লাহ,
যে ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার সাথে লজ্জা করবে সে প্রতিটা গুনাহ থেকে বেঁচে থাকবে।
যখন আল্লাহ তাআলার সাথে সে লজ্জা করলো তখন সৃষ্টির সাথেও তার লজ্জা মেটে চলে আসবে
অটোমেটিক না। আবার অনেকে বলতে থাকে, আরে তোমাকে আমি কি লজ্জা করব, আমি আল্লাহকে লজ্জা করব। আবার অনেকে কিন্তু আবার এদিকে চলে যায় মাইনাস চিন্তাতে, কিন্তু না, সৃষ্টিকে লজ্জা করতে হবে, এটা সাংঘর্ষিক না বরং সহায়ক।
জি,
আমাদেরকে নিতে হবে এটাকে সহায়ক হিসেবে, যে আমি স্রষ্টাকে লজ্জা করছি তো করছি সৃষ্টিকেও লজ্জা করছি।
আর যে স্রষ্টাকে লজ্জা করবে সে মানুষ তো মানুষ, একটা পিপড়াকেও কষ্ট দিবে।
সুবহানাল্লাহ,
সবচেয়ে বড় কথা এটা।
দেখেন,
গুনাহগুলির মজমুআ, সকল গুনাহগুলির মূল হচ্ছে আল্লাহ তাবারক তাআলা কে লজ্জা কর, তাকওয়া। এই লজ্জার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার তাকওয়া অর্জন হয়।
সুবহানাল্লাহ,
লজ্জার মাধ্যমে, যেমন হাফে খুদা নামক রিসালার মধ্যে একটি ঘটনা উদ্ধৃত করা হয়েছে, হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবক ছিল, খুবই মুত্তাকি, খুবই পরহেজগার, খুবই আল্লাহওয়ালা ছিল। তার তাকওয়া আর পরহেজগারিতা দেখে ফারুক আজম সাহাবি রাসূল অনেক খুশি হতেন।
সুবহানাল্লাহ,
অনেক খুশি হতেন।
সুবহানাল্লাহ,
তার তাকওয়া আর পরহেজগারিতা দেখে। সে যুবকের একজন বাবা ছিল, সে প্রতিদিন এশার নামাজ পড়ে এসে নিজের পিতার খেদমত করত। সে যখন এশার নামাজ পড়তে যেত তখন প্রতিবেশী এক মেয়ে তাকে বিরক্ত করত।
আচ্ছা,
কিন্তু সে গুরুত্ব দিত না, দেখতো না, চলে যেত।
আল্লাহ আল্লাহ ব্যক্তিদের কাজ দিত,
মুত্তাকি। একদিন সে মুত্তাকি যুবক নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন, এশার নামাজের উদ্দেশ্যে। তো প্রতিদিনের মতো সে মেয়েও বিরক্ত করা শুরু করলো, ডাকা শুরু করলো। সে যুবক সে ডাকে সাড়া দিয়ে তার দিকে যাচ্ছিল, হঠাৎ আল্লাহ তাবারক তাআলার ভয় চলে আসলো যে আমি কি করছি, আল্লাহ তাবারক তাআলা এত এহসান করেছেন, এত নিয়ামত দিয়েছেন, আমি আল্লাহ তাবারক তাআলা নাফরমানি করছি,
নাফরমানি করছি।
তার মধ্যে ভয় চলে আসলো, এত ভয় চলে আসলো সে ওখানে বেহুশ হয়ে পড়ে গেল। যখন রাত গভীর হয়ে গেল, তখন তার পিতা কিছু লোকদের সহযোগিতা নিয়ে তার ছেলেকে খুঁজতে বের হলেন। দেখলেন যে বেহোশ হয়ে পড়ে আছে, বাসায় নিয়ে আসলেন। হোশ আসার পর সমস্ত ঘটনা পিতাকে খুলে বললেন এবং খুব অধরনয়নে কান্না করছিলেন, খুবই অধরনয়নে। গুনাহ করেনি, যাচ্ছিল মাত্র, করেনি গুনাহ। এবং সে আল্লাহ তাবারক তাআলার ভয় এমন বেড়ে গেল তার যে সে ইন্তেকাল করলো। বাবা রাত্রি কাফন দফনের ব্যবস্থা করলেন। সকালে হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে জানানো হলো। ফারুকে আজম বললেন, আমাকে কেন বলেননি, আমি নিজে তার জানাজা অংশগ্রহণ করতাম। ফারুকে আজম সাহাবিয়ে রাসূল,
আমিরুল মুমিনিন,
আমিরুল মুমিনিন, ইনি বলছেন যে আমি তার জানাজা অংশগ্রহণ করতাম।
সুবহানাল্লাহ।
তো ফারুকে আজম বলেন যে তার কবরে আমাকে নিয়ে যা। কবরে হাজিরি দেওয়া সাহাবিয়ে রাসূলের পদ্ধতি,
সুন্নাত। সুবহানাল্লাহ।
কবরে গেলেন, গিয়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
সুবহানাল্লাহ।
তানজুল, ঈমানের অনুবাদ।
সুবহানাল্লাহ।
যে নিজ পালনকর্তার নিকট দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত আছে। কবর থেকে সে নওজওয়ান বলে উঠল, ইয়া আমিরুল মুমিনিন, আমার মাওলা আমাকে দুটি জান্নাত দান করে।
সুবহানাল্লাহ।
দেখুন, আল্লাহ তাবারক তাআলার সাথে লজ্জা করার প্রতিদান কি জান্নাত,
জান্নাত রয়েছে।
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার সাথে যে লজ্জা করা হয়, এর মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ আর সফলতা।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, খুব সুন্দর ঘটনা আমাদেরকে শুনালেন আলী ভাই। হযরত সাইয়্যিদুনা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলার জীবনের একটি ঘটনা এরকমের রয়েছে। তিনি তার ওস্তাদের কাছে সবসময় আসা যাওয়া করতেন। তো একদিন যখন তার ওস্তাদের কাছে গেলেন, তার ওস্তাদ বলতে লাগলেন, বাইজিদ, তাকের উপর থেকে এই কিতাবটা নিয়ে আসো। কিতাবের নাম বলে দিলেন আর বলেন, তাক থেকে কিতাবটা নিয়ে আসো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা বলেন, হুজুর, আপনার ঘরের তাক কোন দিকে, কোন পাশে তাক আর কোন তাকের উপরে কিতাব, তার ওস্তাদকে জিজ্ঞাসা করলো। ওস্তাদ অবাক হয়ে গেলেন যে, বাইজিদ, তুমি এত দিন ধরে আমার বাসায় আসা যাওয়া করো, আমার কাছে আসো, আর আমার ঘরের তাক যে কোন জায়গায় তুমি এটাও বলতে পারো না। তো বললো, হুজুর, আমি যখন আমার ঘর থেকে বের হই, আল্লাহ তাআলার লজ্জায় আমি, যাতে আমার থেকে এরকমের কোনো কাজ না হয় যে আমি দৃষ্টি নত করে আপনার কাছে আসি, আপনার থেকে সবক অর্জন করি, আবার আমি দৃষ্টি নত করে বাড়িতে চলে যাই, আমার কাছে এত লজ্জা লাগে। তো দেখুন, আসলে বুজুর্গদের কাজ এরকম ছিল, তাদের লজ্জা হায়া আল্লাহর কাছে তাদের লজ্জা বেশি ছিল। আবার আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনের মধ্যে পাওয়া যায়, সে কখনো পা প্রসারিত করে বসতেন না। তো যখন মানুষ থাকতো তখন তো বসতেন না, একজন একাকী ছিলেন। তখন তার মুরিদান জিজ্ঞাসা করলো, মহব্বতকারীরা জিজ্ঞাসা করলো, হুজুর, যখন মানুষ থাকে তখন পা প্রসারিত করেন না, লজ্জায়, কিন্তু এখন কেন করেন, এখন তো কেউ নেই। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার বাণীর উপরে কোরবান, তিনি বলেন যে, আমি এই জন্য একাকী অবস্থায়ও পা প্রসারিত করি না, আল্লাহ থেকে আমার লজ্জা হয়।
সুবহানাল্লাহ।
তো আমাদের আজকাল হায়া লজ্জা কোথায় চলে গেল? আজকে যুব সমাজের দিকে তাকাই, হাঁটুর উপরে কাপড় পরে পরে ঘুরতেছে, অথচ বাহাদুরিও করে, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতেছে, রাস্তায় ঘুরতেছে, আবার বাহাদুরিও করে, আরো না জানি নামাজ আদায় করতেছে না, আর বাহাদুরিও করতেছে, এত লজ্জা কোথায় চলে গেল আমাদের? এই জন্য উচিত আসলে লজ্জাশীল হওয়া। নির্লজ্জা ব্যক্তির যে কুফল রয়েছে, জাহান্নাম হতে পারে তার জন্য। তো এই জন্য আল্লাহ তাবারক তাআলাকে ভয় করা উচিত, আর এই লজ্জার মতো নিয়ামত আমাদের অর্জন করা উচিত। দর্শকের কিছু কল নিব ইনশাল্লাহ, এরপরে আবার আসবো আজকের আলোচনার দিকে বিষয় ভিত্তিক। কল চালিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুর, আমি কিভাবে বুঝবো যে আমার ভিতরে নির্লজ্জা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি কিভাবে বুঝবেন আপনার মধ্যে নির্লজ্জতা আছে? এভাবে বুঝবেন যে কাজগুলো করলে আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নারাজ হবেন, এরকমের কাজ বা সমাজের মধ্যে এমন কিছু করার কারণে আপনাকে নিন্দা জানাবে মানুষ, এরকমের কাজগুলো করাই নির্লজ্জার ব্যক্তির কাজ।
আমি অনায়াসে সিনেমা দেখি কিনা, অনায়াসে মিথ্যা বলার অভ্যাস আছে কিনা, গীবতের অভ্যাস আছে কিনা, কুদৃষ্টি দেওয়ার অভ্যাস আছে কিনা, ইন্টারনেটে বেহায়াপনা দেখি কিনা, পিতা মাতার অবাধ্য হবে কিনা, এগুলোই তো
এটা নির্লজ্জা ব্যক্তির কাজ। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মুস্তফা, আমি ঢাকা সাইদাবাদ থেকে।
জি।
তো আমার প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি যে যার লজ্জা নাই তার ঈমান নাই, তো এই নির্লজ্জতা কিভাবে দূর করা যায়? আসসালামু আলাইকুম।
আজকের
বিষয় এটা ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনার অবশ্যই বুঝে আসবে যে কিভাবে এগুলো দূর হবে আর কিভাবে আমাদের ইমান হেফাজত হবে। এক ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন যে আমাকে এই নাতে শুনিয়ে দিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আর এক ইসলামী ভাই মামুন ভাই আমাদেরকে SMS করলেন আর দোয়াও করলেন আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর মতো সুন্দর জীবন দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বড় দয়া আমাদেরকে এই সুন্দর মহল দান করেছেন। জাবেদ ভাই আমাদেরকে দোয়া দিয়েছেন, ধন্যবাদ জাবেদ ভাই আপনাকে। আর এক ইসলামী বোন আমাদেরকে চাঁদপুর থেকে SMS করলেন যে আমার ছেলের বয়স 4 বছর, তার জন্য দোয়া করবেন যেন সে বড় হয়, লজ্জাশীল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ছেলেকে এরকমই বানিয়ে দেখ যেভাবে আল্লাহর ওলিরা আল্লাহকে লজ্জা করেছেন। দর্শক শ্রোতা, আজকের বিষয় নির্লজ্জতার কুফল। আমরা অনেকগুলো বিষয় শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ, অনেকগুলো ঘটনাও শ্রবণ করলাম, আরও কিছু সময় আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। ফয়জুর রহমান ভাই এক ইসলামী ভাই SMS করলেন, এক নাতে রসুলের জন্য আমি আপনাকে শুনিয়ে দিয়েছিলাম জীবনে হবে কি তোমার দিদার ইয়া
রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার
লজ্জা মানুষকে কল্যাণ ছাড়া অন্য কিছুই দেয় না। আমরা যে কথাটা কিছুক্ষণ পূর্বে আমি বলেছিলাম, আমাদের অনেকের থিম চিন্তা চেতনা যে লজ্জা করলে অনেক কিছু আদায় করা যায় না, কিন্তু হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকি কথা হচ্ছে লজ্জা মানুষকে কল্যাণ ছাড়া অন্য কিছুই দেয় না। অনেক বর্ণায় আছে লজ্জাশীলতা সর্বত রূপে কল্যাণ, মানে যে রূপই দেখেন এটার যে দিকটাই দেখেন এটার মূলত কল্যাণের মাঝে আছে। হাদিস শরীফে একটি ঘটনা এসেছে এরকম যে এক ব্যক্তি তার ভাইকে সংকোচ না করার জন্য নসিহত করছিল যে তুমি সংকোচ করিও না, রে সংকোচ করলে সমাজে থাকা যায় না, নসিহত করতেছিল,
নসিহত করে।
তা ভাইটি লজ্জাশীলতার কারণে মানুষের কাছ থেকে প্রাপ্য চেয়ে দিতে লজ্জা করত। এই প্রেক্ষিতে লোকটি তার ভাইকে উপদেশ দিত যে হক আদায় করার ব্যাপারে লজ্জা করা উচিত না। এটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে হক আদায় করার ব্যাপারে লজ্জা করা উচিত না, যেটা আমরাও বলে থাকি। তো ওই তার ভাইকে তিনি নসিহত করলো যে মানুষের হক, তোমার হক তুমি আদায় করো, লজ্জার কি আছে, লজ্জা করা উচিত না। এর পরিপ্রেক্ষিতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলেছিলেন তাকে ছেড়ে দাও, তোমার ভাইকে ছেড়ে দাও, কেননা লজ্জাশীলতা ইমানের অঙ্গ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
মানে এখানে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে লজ্জাশীলতাকে।
সুবহানাল্লাহ,
মানুষের দোষ গোপন করা এমন কাজ যা মানুষ নিজের জন্য পছন্দ করে না, তা কারো মধ্যে দৃষ্টিগোচর হলে সেভাবে গোপনীয়তা বজায় রাখাও লজ্জাশীলতার অংশ। যেমন কেউ একটা দোষ করলো, এই তুমি এটা করো কেন, সবার সামনে আমি বলে ফেললাম, না এটা না, বরং ওই মানুষের সামনে না বলে তাকে একা একই বলা। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে এরকম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসলেন, তার চেহারার উপর হলুদ রঙের ন্যায় জাফরান লেপন ছিল, জাফরান যেটা মহিলারা ব্যবহার করে, তা কোনো মহিলার কাছ থেকে হয়তোবা লেগেছিল। লোকটি লজ্জাভাবে ভেবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন না, কিছু বললেন, দেখলেন কিছু বললেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্বভাব এরকম ছিল যে অপছন্দনীয় কিছু দেখলেও সে সম্পর্কে তিনি মুখের উপর কাউকে বলতেন না।
আচ্ছা,
কাউকে কিছু বলা যদি একেবারেই প্রয়োজন হয়ে পড়ত এবং এ ব্যাপারে যদি তিনি বাধ্য হয়ে যেতেন, একেবারেই বাধ্য, তখন তিনি এরশাদ করে বুঝিয়ে দিতেন। তখন ওই লোকটি যে যার জাফরানের রং যার মুখে লাগা ছিল, লোকটি যখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে চলে গেল, বাইরে গেল, তখন তিনি একজনকে বললেন তাকে যে বলো চেহারার উপর থেকে যেন হলুদ রংগুলো ধুয়ে ফেলে।
আচ্ছা,
হলুদ রংটা ধুয়ে ফেলে, কারণ এটা একটা প্রতীক ব্যবহার করছে, বোঝা যাচ্ছে। তার মানে সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি হচ্ছেন আমাদের আকা ও মাওলা, নবী হচ্ছেন মনিব, আর সব উম্মতিরা হচ্ছে তার গোলাম, ঠিক না? যা হাদিসের পাকের মধ্যে আসছে, মনিব হওয়া সত্ত্বেও পিতা মাতার চেয়েও অধিক কাছে হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের ব্যাপারে পিতা মাতা অনেক কিছুই অনায়াসে বলে ফেলে, কিন্তু তার চাইতেও যিনি কাছের তিনি হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এরকম অথরিটি রাখা সত্ত্বেও, ক্ষমতা রাখা সত্ত্বেও, অধিকার রাখা সত্ত্বেও তিনি তার উন্নতিকে লজ্জাশীলতার কারণে পরিহার করছেন। এবং হাদিসে পাকে আসছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ছিলেন, যেমন এক কিতাবে আসছে যে পর্দানশীন মহিলারা যেমন লজ্জাশীল, তেমন আরেক হাদিসে আসছে যে কুমারী মেয়েরা যেমন লজ্জাশীল তেমন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উভয়তে উদাহরণ দেওয়া হয়েছে যে তারা অত্যন্ত বেশি লজ্জাশীল হয়ে থাকে।
জি জি, সুবহানাল্লাহ।
তো সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন দুজাহানের বাদশা,
সুবহানাল্লাহ,
দুজাহানের মালিক, তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্ব মানে পৃথিবীর এমন কোন উত্তম গুণাবলী নেই যে আমার প্রিয় আকার কাছে ছিল না। তিনি হচ্ছেন সর্ব উত্তম ব্যবসায়ী, তিনি হচ্ছেন সর্ব উত্তম রাজনীতিবিদ, তিনি হচ্ছেন সর্ব উত্তম সমাজ সেবক, তিনি হচ্ছেন সর্ব উত্তম ধর্ম প্রণেতা, তিনি হচ্ছেন সর্ব উত্তম আধ্যাত্মিকতা সম্পন্ন। অর্থাৎ আমি যেদিকে যাব সেদিকে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আইডিয়াল আদর্শ।
সুবহানাল্লাহ।
তো যদি কোন রাজনীতি ব্যক্তিত্ব বলে যে লজ্জা করে তো রাজনীতি করা যাবে না, তাহলে তিনি ব্যর্থ। যদি কোন ব্যবসায়ী বলে যে লজ্জা করে আদায় করা যাবে না, তাহলে সে ব্যর্থ ব্যবসায়ী, কারণ আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ
ব্যবসায়ী। কোন পিতা মাতা যদি বলে লজ্জা করে সন্তানকে শিক্ষা দেওয়া যাবে না, তাহলে সে ব্যর্থ। কারণ আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম পিতা। অর্থাৎ আমি জাস্ট দুই তিনটা উদাহরণ দিলাম, এরকম আমাদের সামাজিক প্রতিটা ক্ষেত্রেই যে এক্সাম্পল গুলো রয়েছে তা হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি,
মানে একটা বিষয় হচ্ছে যে এটা দর্শক বৃন্দ মানে অনেকে আমাদেরকে SMS করে বা কল দিয়েছে জানার জন্য, মানে লজ্জাশীলতা কিভাবে হওয়া যায় বা কেমন করে আমরা লজ্জাশীল হতে পারি না। এটার একটা গুরুত্বপূর্ণ মাদানী ফুল এটা হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আর লিখিত যেই রিসালাটা রয়েছে লজ্জাশীল যুবক, তা আমি দর্শক বৃন্দদেরকে অনুরোধ করব যদি আপনারা নিজের মধ্যে লজ্জাশীলতা বাস্তবায়ন করতে চান তাহলে দাওয়াত ইসলামের ওয়েবসাইটের মধ্যে এই রিসালাটা পাওয়া যাবে। আপনি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার যেখানে রয়েছে ওখান থেকে কিতাব সংগ্রহ করেন। আর যদি আপনি লজ্জাশীলতা কি ফজিলত, মানে লজ্জা করার কি ফজিলত রয়েছে আপনি এটার ব্যাপারে পড়েন, তাহলে আপনি লজ্জা করার প্রতি আপনি উৎসাহ পাবেন। এরপরে আবার আছে যে লজ্জা না করলে কি ক্ষতি রয়েছে, এইটা কিতাবের মধ্যে এইটার ব্যাপারে লেখা আছে। আপনি যদি কিতাব স্টাডি করেন তাহলে আপনি এই ব্যাপারটা নিজে উপলব্ধি করে এর উপর আমলও করতে পারবেন আর থেকে বাঁচতে পারবেন।
আর সূরা শরীফের মধ্যে তো পুরো একটা অধ্যায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতা সম্পর্কে।
আর জাকির ভাই, যে বিষয়টা হলো মানে বর্তমান সমাজে মানে আমাদের মানে সবাই বাংলা লেখা পড়া বা যে কলেজ স্কুলে লেখা পড়া নিয়ে ব্যস্ত থাকে, আর ধর্মীয় বিষয় আমাদের যেটা গুরুত্বপূর্ণ ফরজ জ্ঞান আমাদের ওইটা আমরা রাখি না, বা আমরা ইসলামিক কিতাব হয়তো আমরা স্টাডি খুব কম করি বা করি না, নাই বললেই চলে মানে করাই হয় না। তো এই জন্যই আমরা ভালো মন্দ কোনটা খারাপ কোনটা ভালো কোন এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি না। আমার মধ্যে দিনই জ্ঞান নাই যে এটা করলে ভালো হবে, এটার এই ক্ষতি, এটার এই গুণা, এটা করলে শাস্তি রয়েছে, তো এগুলো আমরা জানি না বিদায়, এই জন্য আমরা এই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। আর অনেকে সমাজের মধ্যে এখন গুণা কি জিনিস এটা আমরা বুঝি না, অনেকে এই কাজটাতে করা গুণা এইটি আমরা বুঝতে পারি না, তো গুণা থেকে বাঁচবো কিভাবে,
কিভাবে বাঁচবো। আসলে খুব সুন্দর মাদানি ফুল দিয়েছেন গোলাম মোস্তফা বাবা, যে ইলমে দিন আমাদের মাঝে না থাকার কারণে আসলে এই যে নির্লজ্জতার কুফল এটা আমাদের জানা নেই, বা লজ্জার যেই সুফল রয়েছে এটাও আমাদের জানা নেই। আজ আপনার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দুনিয়া জুড়ে দেখেন শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই যে দাওয়াত ইসলামী সংগঠনকে শুরু করেছেন, আর এই সংগঠনের মধ্যে যারাই আছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ইসলামী ভাইরাই জুয়ান যুবক, আর তাদেরকে কেমন লজ্জাশীলতা বানিয়ে দিয়েছেন, কেমন হায়াওয়ালা বানিয়ে দিয়েছেন। দেখুন যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী যেখানে যায় সেখানের মানুষই খুশি হয়, যেখানে যায় সেখানের মানুষই আনন্দ বোধ করে। এখন একটু আগে এক ইসলামী ভাই SMS করলেন যে আপনাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে। আসলে এখানে যারা বসছেন তাদেরকে দেখতে যে সুন্দর লাগে তারা মানে ভিন্ন ধরনের তো কিছু নয়, তাদের মধ্যে তা এখানে যারা আছেন তাদের মধ্যে সুন্নাতে রসুল আছে বিদায় তাদেরকে দেখতে সুন্দর লাগতেছে। আপনিও যদি এই দাওয়াত ইসলামের মধ্যে চলে আসেন,
মাদানী চ্যানেল দর্শক এটা আপনি যে সুন্দর প্রসঙ্গ বলছেন এর জন্য একটা আরজ করতে চাই।
জি জি,
মাদানী চ্যানেলে কিন্তু কোনো মেকআপ করা হয় না।
না না, আলহামদুলিল্লাহ সব নাই এখানে।
তার মানে আমি এই জন্য বলছি বিষয়টা অনেকের চিন্তা চেতনা মানে চ্যানেলের মধ্যে যখন যায় অন্যান্য বিভিন্ন চ্যানেলেই সেটা মেনটেন করে, ঠিক না, যে মেকআপ করা হয় ভিন্ন কিছু ব্যবহার করা হয়। মাদানী চ্যানেল কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু একে ন্যাচারাল।
জি,
আমরা যেভাবে একে স্বাভাবিকভাবে কথা বলি টোটাল বিষয়টা মাদানী চ্যানেল সেরকম স্বাভাবিক,
এটা আমাদের কাছে অন্য কিছু
অন্য কিছুই নাই। তো মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে যে কথাটা প্রসঙ্গ বলেছে, আসলে ওই আমরা কোন দাড়িওয়ালা ব্যক্তিকে পাগড়িওয়ালা ব্যক্তিকে সুন্নতির লেবাসওয়ালা ব্যক্তিকে দেখলে কি করি, সালাম দিই। আসলে কি আমি ওই ব্যক্তিকে সালাম দিই? আমি কিন্তু ওই ব্যক্তিকে সালাম দিলাম না,
সুন্নতের কারণে,
সুন্নতকে রেসপেক্ট করলাম। একজন কোন সুন্নতির লেবাস পরনেওয়ালা জুলফি জুলফি রেখেছে, দাড়ি রেখেছে, সুন্নতির লেবাস পরিধান করেছে, দেখতেও সুন্দর লাগে বাস্তবিক কি, এই যে আমাদের ইসলাম বের আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর একজন আপনি সবাই মাশাআল্লাহ। এটা এই সৌন্দর্য হবে না কেন, কারণ এই সৌন্দর্য সৃষ্টি করেছে কে, আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ।
আর কারো ছিলে সৃষ্টি করেছেন আমরা প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়, তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ তাআলা সৌন্দর্যকে সৃষ্টি করেছেন
সুবহানাল্লাহ,
ওই নবীর সুন্নাত সুন্দর হবে না তো সুন্দর হবে কি হাফ প্যান্ট পরা,
রাইট,
আমরা অনেকে স্মার্ট মনে করি, অতি স্মার্ট মাযাল্লা নাউজুবিল্লাহ, ওটা টোটালি আমি বলবো এটাকে বেহায়া বেহায়া বেহায়া। কেমন দেখেন প্রাণী চতুষ্পদ জানোয়ার, আল্লাহ তাআলা তাকে ওই আকল দেয় না যে সে পোশাক পরবে,
জি,
এই জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের থাকে প্রকাশ্য থাকে। আমি মানুষ হলাম, সৃষ্টির সেরা জীব হলাম, সৃষ্টির সেরা জীব হয়ে
কিভাবে আল্লাহ তাআলা যে আমাকে আকল দিল, একটা উত্তম পোশাক দিল, আমি এই পোশাকটাকে কেটে ছোট করে আল্লাহ তাআলা যতটুকু আমাকে বিধান দিয়েছেন তার থেকে ছোট করে আমি বেহায়া হচ্ছি, এটা কোনো ভদ্র সমাজে হতে পারে? এটা আমার তো মনে হয় কোনো ভদ্র সমাজে নাই যে ভদ্র বলার চেষ্টা করে আসলে তার আকলের মধ্যে দোষ আছে।
আমি অনেককেই বলি জহির ভাই, যে অনেক যুবককেই আমি এই কথা বলেছি সরাসরি, যে আপনি যে এই শর্ট প্যান্ট পরে রাস্তায় বের হয়েছেন, কানে হেডফোন লাগিয়েছেন, চুলের স্টাইল করেছেন, আপনার নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন, একে তো আপনার মধ্যে লজ্জা নাই, দ্বিতীয়ত ভদ্র সমাজ এটাকে কোন চোখে দেখে?
এখানে বলা হয়েছে হাতু থেকে নাভি পর্যন্ত পুরুষের ঢেকে রাখা কি
ফরজ,
একজন পুরুষ আরেকজন পুরুষকে হাঁটুর উপরের অংশ দেখতে পাবেন, এটা হারাম।
হারাম
জি,
কিন্তু আজকে আমরা কেমন বেহায়া যে সেটাকে কেটে ফেলছি। না শুধু পুরুষ, মহিলা আজকে আমার মেয়ে, আমার মা, আমার বোন কি করছে, কতটুকু বেহায়া হয়ে যাচ্ছে। তো আমি বলবো বেহায়া থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে, বারবার যেহেতু প্রশ্ন আসছে, একটা তো থিম আছে, একটা থিম হাদিসের দৃষ্টান্ত কোরআনের নির্দেশনা, প্র্যাকটিক্যাল লাইফটা হচ্ছে দাওয়াত,
দাওয়াত ইসলাম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আমি যদি দাওয়াত ইসলামের মাঝে আসতে পারি, আসলে পরিবেশ মানুষকে ক্রিয়েট করে, তৈরি করে,
তৈরি করে
পরিবেশ, যখন যেটা হয় যেমন হয় তখন কিন্তু সেটা। এই যে আজকে আমরা যেখানে বসে কথা বলছি, হাফ প্যান্ট পরা, বেহায়াপনা করা, অর্ধ উলঙ্গ থাকা, মাজাল্লা নাউজুবিল্লাহ, এই যে বিষয়গুলোকে আজকে হায়া মনে করা হচ্ছে না, কারণ সে ওই সমাজের সাথে সম্পৃক্ত হয়েছে, ওই মিডিয়ার সাথে সম্পৃক্ত হতে হতে এটাকে স্বাভাবিক মনে করে নিয়ে,
দুর্গন্ধটাকে এখন দুর্গন্ধ মনে হচ্ছে,
দুর্গন্ধ মনে হচ্ছে না, প্রচন্ড গন্ধ, যে বিষয়টা যে মদ নিঃসন্দেহে প্রচন্ড দুর্গন্ধ থাকে, কিন্তু যে পান করে, যে সিগারেট পান করে, সে কিন্তু গন্ধ বোঝে না,
বোঝে না।
কিন্তু এরকম আমি দেখেছি, আমার ব্যক্তিগত নিজের মনে হয়েছে, এরকম সিগারেট যে পান করে কন্টেনার সামনে গেলে কথার কারণে মনে হয় যে বমি চলে আসছে।
জি জি অবশ্যই,
কারণ কি
দুর্গন্ধ, এটা
এটা ব্যবহার বিধির কারণ। তো আমি যদি নির্লজ্জ ব্যক্তিদের, বেহায়া ব্যক্তিদের, বেস্বভাব ব্যক্তিদের সাথে, আমি কথাগুলি একটু হার্ডলি বলছি, কারণ যাতে আমাদের আকলে লাগে, আমরা এটাকে পরিহার, বাস্তব কথা কিন্তু এটা, উদ্দেশ্য আমার এটাই, যে আমরা ওই বেহায়া লোকের সাথে থেকে যদি আমি চাই লজ্জাশীল হব, সে আমাকে তিরস্কার করবে, আরে তুমি সমস্যা করে কিছু জানো না,
আর কি বলে,
এই জামানা আছে নাকি,
বলে তুমি তো সেই আদি যুগের মানুষ,
আদি যুগের মানুষ,
ওই যুগ নাই এখন আর,
এই যুগ নাই, আরে ওই যুগের তুলনা দিচ্ছি যে যুগে মানুষ আধুনিক চিকিৎসার উদ্ভাবন করেছে, ওই যুগের দোহাই দিচ্ছি আমরা, আজকে মিডিয়া যে তৈরি করছি না, এই মিডিয়া, এই মিডিয়ার উদ্ভাবক আধুনিক জামানা না,
না
সেখানে থিম উদ্ভাবন করা হয়েছে, সেখান থেকে আমরা আজকে চলছি, এই বিদ্যুতের আলো দিয়ে আমরা সব চলছি, এটা কি এ জামানা হয়েছে? যে হায়াওয়ালা জামানা ছিল, লজ্জাশীল জামানা ছিল, ওই জামানা এগুলো আবিষ্কৃত হয়েছে, এগুলো আমরা ব্যবহার করছি।
আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে নিশ্চয় তোমাদের জন্য হুজুর আলাইহিস সালামের অনুসরণই সর্বোত্তম, কোরআন এটা আমরা সবাই মানি, সবাই বিশ্বাস করি, আর এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে ঘোষণা করে দিলেন যে নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের অনুসরণই সর্বোত্তম। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আদর্শকে ছেড়ে দিয়ে কখনো আমরা এটাকে উত্তম যদি আমরা বলি, কিন্তু কখন আল্লাহ তার রাসূলের কাছে আমরা উত্তম হতে পারব না।
নির্লজ্জতা এটা একটা মানুষ, উদাহরণস্বরূপ সে যাই বলুক, যে একটা একটা ছেলে কিংবা একটা মেয়ে, সে যদি লজ্জাশীল হয় কোথাও, মুখ মানে লজ্জাশীলতার সাথে মুখ করে, যে সমাজ হোক, অসভ্য সমাজ হোক আর সভ্য সমাজ হোক, তাকে ভালো বলতে বাধ্য,
অবশ্যই
ঠিক। আর যে নির্লজ্জ, তাকে নির্লজ্জ সমাজ রিসপেক্ট করবে, রিসপেক্ট করবে না সরি, গ্রহণ করবে, বলে আমাদের মতোই তো, নির্লজ্জ তো নির্লজ্জকে গ্রহণ করবে, গ্রহণ করার পর ভালো সমাজ কিন্তু তাকে খারাপই বলবে,
খারাপ বলবে।
আর যে নির্লজ্জ, সে তাকে গ্রহণ করবে, সাথে সাথে চলবে, কিন্তু মন থেকে কিন্তু সে কখন তাকে ভালো বলবে না,
ভালো বলবে না,
বাস্তব কথা কিন্তু।
জি জি,
উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দেই, এক মাজাল্লা নাউজুবিল্লাহ কেউ মদ পান করে, যারা মদপানের সমাজ আছে তারা গ্রহণ করে থাকে ও মতে কি, কিন্তু যখন সে হুশে আসে তখন কিন্তু সে নিজেকে তিরস্কার করে, ঠিক না ব্যাপারটা, এবং যারা যারা মদপান করে তাদেরকেও কিন্তু এটা ভালো
ভালো না,
বাস্তব কিনা এক, মানে ওই খারাপ সমাজের মধ্যেও, নির্লজ্জ সমাজের মাঝেও ওই নির্লজ্জ কাজটাকে খারাপ মনে করে,
মানে
কিন্তু করে ফেলে।
জি জি,
আর সুস্থ সমাজ তো সেটাকে তিরস্কার
করে
করেই। তাহলে প্রিয় ইসলামী ভাই, আমি কেন সেই কাজ করব যে কাজের কারণে আমি মানুষ থেকে তিরস্কৃত হচ্ছি,
যে কাজের কারণে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তিরস্কৃত হচ্ছি। ইন্টারনেটে যদি আপনি খারাপ কিছু দেখেন, যে আপনার মা বাবা কি আপনাকে ভালো গ্রহণ করবে?
জি না।
আপনার সমাজ কি আপনাকে ভালো করবে? সবাই যেটাকে পরিহার করছে, খারাপ বলছে, খারাপ বলছে, সেটা আমি কেন করবো?
আর আরেকটা বিষয় যে আমাদের মানে পুরুষ থেকে আজকে মহিলারা লজ্জাশীল মানে এই বেপর্দার মধ্যে কমিয়ে নেই, তারা অনেক অগ্রসর।
আজকে অধিকাংশ অংশে চলে এসেছে সেখানে বেহায়া।
জি জি,
মানে অতি স্মার্ট বলে অধিকার আদায় করে, মাযাল্লা নাউযুবিল্লাহ, অধিকারের কথা বলে বেহায়া হচ্ছে।
আর আরেকটা বিষয় যে মানে আমাদের আজকে চিন্তা চেতনা কেমন, যাদের মা বাবা আছে বা তাদের একটু চিন্তা করা, যারা মাদানী চ্যানেল দেখে তাদেরকে মানে এটা বলবো একটু চিন্তা করার বিষয়, মানে এরকম দেখা যায় যে যিনি বয়স্ক বা আমাদের মায়ের বয়স বা দাদি নানি এরকম বয়স হয়ে গেছে, ওনারা খুব পর্দা করে বোরকা পরে খুব এইভাবে চলে, কিন্তু এইটা দেখে মানে আশ্চর্য লাগে, ওনায় বৃদ্ধ, ওনাই পুরা পর্দা বোরকা সব, কিন্তু ওনার সাথে ওনার সাথে ওনার মেয়ে হোক বা ওনার নাতি হবে এরকম বয়স, এদেরকে পুরা ওপেনলি কাপড় নাই, মাথায় কিছু নাই, ড্রেস পরা বোরকা নাই, এইভাবে বেপর দৌড়না সারা তাদের সাথে নিয়ে হাঁটবে।
দর্শক শ্রোতা, আমি তো বলবো যে নির্লজ্জতার কারণে আমাদের যে কুফলগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার হয়েছে আমাদের সমাজের মধ্যে যে খারাপ কাজগুলো হয়ে আসছে এগুলো নির্লজ্জতার কারণে। আমার ঘরের মধ্যে অনেক অনেক সময় শোনা যায় যে অমুকের মেয়ে অমুকের ছেলে চলে গেছে, তার কারণ এখানে একটা আছে নির্লজ্জতার কারণে,
মূল কারণে।
আবার যদি দেখা যায় দুই তিন সন্তানের মাও চলে গেছে, এটাও নির্লজ্জতার কারণে। আসল কথা হয়েছে নির্লজ্জতার কুফলই কুফল, এখানে কখনো ভালো দিক আমরা খুঁজে পাবো না, নেই। আর যদি আমরা লজ্জাশীল হয়ে যাই, আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক দিক আমাদেরকে, আমাদের মধ্যে হায়া চলে আসে, লজ্জা চলে আসে, তবে সমাজ থেকে এই সকল বেহায়াপনা দূর হয়ে যাবে, সমাজ থেকে এই সকল খারাপ দিকগুলো চলে যাবে। আমি আমার সন্তানকে তরবিয়ত দিই, আমি আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি যে এই খারাপ দিকগুলো আমরা ছেড়ে দেই, যে কাজের মধ্যে নির্লজ্জতা রয়েছে এই দিকগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, সন্তানকে বুঝাই, ঘরের মানুষকে বুঝাই, আমার সমাজের মানুষকে বুঝাই, নেকির দাওয়াত দেই। আর নেকির দাওয়াত দেওয়ার আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম পথ হয়েছে দাওয়াত ইসলামী। আজ দাওয়াত ইসলামের মাদানী কাফালায় সফর করবেন, আপনি ওখানে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দিতে পারবেন। আজ মাদানী কাফালায় সফর করতে করতে আপনি যখন মোবালিক হবেন, আপনার মসজিদে আপনার জিম্মাদারি চলে আসবে, মসজিদের জিম্মাদারি পালন করবেন, এক বেলা আপনি দরজ দিবেন, আর দরজ দেওয়ার পরে মানুষকে নেকির দাওয়াত দিবেন যে এভাবে করে লজ্জাশীল হওয়া উচিত, লজ্জাহীনতা যদি মানুষের মধ্যে না থাকে তার ইমানের ঘাটতি রয়েছে, এভাবে করে আমরা বোঝানোর তখন চেষ্টা করবো।
জাকির ভাই, আমি অনুরোধ করবো ইসলামী ভাইদের সাথে যে মেসেজটা রয়েছে এর পাশাপাশি ইসলামী বন্ধুদের জন্য মেসেজ হচ্ছে এটাই,
জি,
যে আপনি যদি প্রকৃত অর্থেই লজ্জাশীল হতে চান, আপনার মেয়েকে লজ্জাশীল বানাতে চান, আপনার পরিবারকে লজ্জাশীল বানাতে চান, আমি বলবো ইসলামী বন্ধুদের আমাদের মাদানী কাজ আছে।
জি,
ইসলামী বন্ধুদের তো ইসলামী বন্ধের সেই সাপ্তাহিক ইজতেমা আছে বিভিন্ন জায়গাতে, আমাদের দাওয়াত ইসলামীর কাজ যেখানে যেখানে আছে সেখানে ইসলামী বন্ধের মাদানী কাজও রয়েছে। আমি ইসলামী বন্ধের কাছে অনুরোধ করব আপনি খবর নেন ইসলামী ভাইদের মাধ্যমে, আপনার বাবার মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে খবর নিয়ে ইসলামী ভাইদের সাথে, কিংবা আপনি মাদানী চ্যানেলেও ফোন করে জানতে পারেন যে কোথায় কোথায় আমাদের ইজতেমা
হচ্ছে
ইসলামী বন্ধের। ইসলামী বোনরা অবশ্যই ফোন করবেন, ইসলামী ভাইদেরকে দিয়ে ফোন করাবেন, কিংবা মেসেজের মাধ্যমে ইসলামী বোনরা জানতে পারেন। আমি বলবো যে আপনারা জেনে নিয়ে দাওয়াত ইসলামী, ইসলামী বন্ধের যেখানে ইজতেমা হচ্ছে, সাপ্তাহিক ইজতেমা হচ্ছে, বয়ান হচ্ছে, তারবিয়তি হালকা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করেন, কারণ সৎসঙ্গ মানুষকে সৎ করে, অসৎসঙ্গ মানুষকে অসৎ করে। এমনিতে আমাদের এই সমাজটা বেহায়া হচ্ছে না, বেপর্দার মধ্যে যাচ্ছে না, আস্তে আস্তে ক্রমান্বয়ে সময়ের সাথে সাথে বেহায়াদের সাথে থেকে বেহায়া হচ্ছে,
পরিবেশটা এরকম নষ্ট হয়ে
যাচ্ছে। গরিব নবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নেক কাজ করার চেয়ে উত্তম হচ্ছে নেককারের সাথে থাকা,
সুবহানাল্লাহ,
আর গুনাহ করার চেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে গুনাহগারের সাথে থাকা।
এটা কিন্তু একেবারে মূল থিম।
জি জি জি,
মানে নেক কাজ করা থেকে উত্তম নেকের নেকার সোহবত অবলম্বন, কারণ আজকে এই নেক কাজটা করে তুমি অবসর হয়ে যাবে, কিন্তু নেককারের সঙ্গ যদি তুমি অবলম্বন করো না তোমার অবসর পরিণত হয়।
জি, আজকে এখন নেক কাজ করলাম, একটু পরে আবার উনি নেক কাজ করবে, সেটা দেখে আমারও
উদ্বুদ্ধ
হয়ে হবে। দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, ইনশাআল্লাহ সালাদু সালামে দাঁড়িয়ে যাব, যে যেখানে আছেন আসেন, আমরা দাঁড়িয়ে সম্মানের সাথে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করি।
ইয়া নবী আলাইকা
ইয়া রাসূল, রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।